বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 7 ফেব্রুয়ারি, 24 মাঘ এবং ফার্সি 18 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে লোহিত ও আরব সাগরে ইঙ্গোমার্কিন বলদর্পিতার ব্যাপারে ইয়েমেনের আনসারুল্লাহর বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে মিয়ানমার থেকে আরও সীমান্তরক্ষী পালিয়ে আসা এবং ঢাকার প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। এরপর থাকবে ইরানে ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো ইসরায়েলি বন্দি মুক্তি পাবে না, হামাসের সুস্পষ্ট ঘোষণা। গাজায় পর্যন্ত মারা গেছে 32 ইসরায়েলি বন্দি। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতি সমর্থন ঘোষণা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং তাদের পতন সময়ের ব্যাপার, মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে জমিয়তে ওলামার ধর্ণা অবস্থান, অংশ নিতে মুসলমানদের প্রতি মাওলানা সিদ্দিকুল্লাহর আহ্বান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো গাজা উপত্যকায় দ্বিতীয় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলের একটি প্রস্তাবের জবাব দিয়েছে। গত মাসে আমেরিকা, ইসরায়েল, কাতার ও মিশরের প্রতিনিধিরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বৈঠকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন। কাতার ও মিশর মূলত গোটা প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। 3 ধাপে বাস্তবায়নযোগ্য প্যারিস প্রস্তাবের প্রথম ধাপে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে আটক অবশিষ্ট বেসামরিক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। ওই ধাপের সফলতার উপর নির্ভর করে বাকি 2 ধাপ বাস্তবায়নের কথা বলা হয়েছিল, যেখানে ছিল গাজায় আটক সব ইসরায়েলি বন্দীর মুক্তির প্রস্তাবও। কিন্তু প্যারিস প্রস্তাবে গাজায় সরাসরি স্থায়ী যুদ্ধবিরতির কথা ছিল না। মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত সপ্তাহে প্রস্তাবটি হাতে পাওয়ার পর হামাস গাজার বাকি প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক আলোচনা শেষে গতকাল তাদের জবাব দিয়েছে। হামাসের জবাবে বলা হয়েছে, সবার আগে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। এরপর উপত্যকায় ব্যাপক ভিত্তিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে, গাজার পুনর্গঠন করতে হবে এবং ১৭ বছরের অবরোধ তুলে নিতে হবে। হামাসের জবাবের শেষ অংশে বলা হয়েছে এবং বন্দি বিনিময় সম্পন্ন করতে হবে। গাজা উপত্যকায় হামাসের হাতে আটক থাকা ৩২ জন বন্দী মারা গেছে। ইহুদিবাদ ইসরায়েলের বোমা হামলায় এসব বন্দীর মৃত্যু হয়েছে বলে আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস খবর দিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাস যে অভিযান চালায় তাতে অন্তত ২৪০ জন ব্যক্তিকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে যায় তারা। তাদের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আওতায় ১০০র বেশি বন্দীকে মুক্তি দেয় হামাস। সেই অনুযায়ী হামাসের হাতে এখনও ১৩৬ জন বন্দী রয়েছে। কিন্তু নিউইয়র্ক টাইমস গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে এই ১৩৬ জনের মধ্যে ৩২ জন মারা গেছে। এদিকে গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদ ইসরায়েলের আরও এক সেনা প্রাণ হারিয়েছে। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে গাজায় নিহত ইহুদিবাদী সেনার সংখ্যা ২২৬ পৌঁছেছে। গতকাল ইসরায়েলের বর্বর সেনারা উত্তর গাজায় আগ্রাসন চালানোর সময় মেজর পদমর্যাদার এক কর্মকর্তার মৃত্যুর কথা ঘোষণা করে। নিহত সেনা হলেন কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০১তম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার মেজর ডেভিড শাকুরি। এদিকে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরায়েলি লোকজনের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকালও তেল আবিবে হাজার হাজার মানুষের ব্যাপক বিক্ষোভ হয়েছে। তারা এক্ষুনি হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি সইয়ের মাধ্যমে স্বজনদের ফিরিয়ে আনার দাবি জানান। এসব বিক্ষোভের কারণে নেতানিয়াহুর সরকার মারাত্মক বেকায়দায় পড়েছে। নেতানিয়াহু হামাসকে নির্মূল করে বন্দীদের মুক্তির আশা দিয়ে এসেছেন, কিন্তু তার কিছুই করতে পারেননি। বিক্ষোভকারীরা এখন বলছেন নেতানিয়াহু বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে যুদ্ধ বন্ধ করতে চাইছেন না। গাজায় গণহত্যা বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ইহুদিবাদ ইসরায়েলকে হেগের আন্তর্জাতিক বিচার আদালত সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি। আন্তর্জাতিক বিচার আদালতের রোলিংয়ে বলা হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে গণহত্যার মতোই ঘটনা ঘটছে। জাপানের ইতুচু কোম্পানি ঘোষণা করেছে তারা ইসরায়েলের সাথে বিমান চলাচল বিষয়ক সহযোগিতা চুক্তি বাতিল করেছে। ফরচুন গ্লোবালের ৫০০ বৃহত্তম কোম্পানির মধ্যে ইতুচু ৯৬তম অবস্থানে রয়েছে। একই ধরনের পদক্ষেপ নিয়েছে স্পেনের কোম্পানি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস গতকাল ঘোষণা করেছেন গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মাদ্রিদ ইসরায়েলের সমস্ত অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। এদিকে দক্ষিণ বেলজিয়ামের ওয়ালুনিয়ার আঞ্চলিক সরকার সোমবার ইসরায়েলে দুটি অস্ত্র রপ্তানির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। ওয়ালিয়নিয়ার কর্মকর্তারা বলেছেন এই সিদ্ধান্ত গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির অগ্রহণযোগ্য অবনতির কারণেই নেওয়া হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ যেন মানসম্মতভাবে হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
সরকার দেশজুড়ে নানা প্রকল্প বাস্তবায়ন করছে, এসব প্রকল্পের কাজ যেন মানসম্মতভাবে করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব নির্দেশনা দেন। গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকারের বিভিন্ন ইউনিটের চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্য অনেক প্রকল্প দেওয়া হয়, সেই কাজগুলো যাতে যথাযথভাবে করা হয়, মানুষ যেন গালি না দেয়, কাজ দেখে যেন মানুষের আস্থা বিশ্বাস তৈরি হয় সেই ব্যবস্থা করতে হবে।
একটা কাজ দেখে কিছু মানুষ অন্ততপক্ষে একটা আস্থা বিশ্বাস আনতে পারে, কারণ এই আস্থা বিশ্বাসটা সবথেকে বেশি দরকার। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা স্থানীয় সরকারের যে কাজগুলি সেগুলি আপনারা করবেন, যাতে করে কাজের সুফলটা সাধারণ মানুষ পায়।
এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নানা ধরনের অপকর্ম করে বিএনপি জামাত নির্বাচন ঠেকাতে চেয়েছিল, কিন্তু তারা তা করতে পারেনি। সবথেকে বড় কথা হলো, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। এমনটা দাবি করে প্রধানমন্ত্রী বলেন, 75 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে এবার। তাই সকল বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আজ আর্থিকভাবে সচ্ছলতা পেয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং তাদের পতন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি তার ভাষায় বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজ অস্তিত্ব রক্ষার জন্য অবৈধ অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সুবিধা দিয়ে আদায় করেছে ভারত, চীন ও রাশিয়ার সমর্থন। বিএনপির মতো একটি সফল গণতান্ত্রিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে হাসিনা সরকার এবং তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশ। আজ দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অভিযোগ করেন, 7 জানুয়ারির নির্বাচন প্রহসনমূলক ও ডামি। ওই নির্বাচনের উদ্দেশ্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা বা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বরং নির্বাচনের নামে এটি ছিল জাতিসংঘে একটি সহিংস প্রতারণা, যার উদ্দেশ্য অবৈধভাবে, অনৈতিকভাবে এবং অসাংবিধানিকভাবে শেখ হাসিনা সরকারের ক্ষমতা কুক্ষিগত রাখা। এই সমন্বিত অপশক্তিকে উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় অবিচল রয়েছে বিএনপি, এই দাবি করেন এই নেতা। ভারতের জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে জমিয়তে ওলামার ডাকা কলকাতার ধর্ণা অবস্থান কর্মসূচিতে মুসলমানদের সমস্ত জামাতকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। কলকাতা থেকে আরও বলছেন আমাদের সংবাদদাতা।
জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বহুল আলোচিত জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস বিজেপিকে টার্গেট করেছেন। আগামী শুক্রবার জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজাবাজার থেকে ধর্মতলা পর্যন্ত রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে মহামিছিল ও রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্ণা অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এতে মুসলিমদের সমস্ত জামাতকে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন,
আমরা লক্ষ্য করছি পৃথিবীর মানুষরা দেখছেন যে বিজেপি আরএসএস কোথায় নেমে এসেছে। আমি বুঝি না তাদের মধ্যে কোন ভালো মানুষ আছে। এই রোগেরা হটকারী দাঙ্গাবাজে দাঙ্গাবাজদের মতন এই কাজগুলো তারা করছেন। জ্ঞানবাপী মসজিদের নিচে মসজিদ, পুজোপাঠ করে মসজিদ কোথায় আছে? মানুষ পৃথিবীতে কোথায় আছে?
প্রসঙ্গত, 2021 সালের আগস্টে 5 হিন্দু মহিলা জ্ঞানবাপীর মসজিদের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজা অর্চনার অনুমতি চেয়ে মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি বেসমেন্টে পূজা অর্চনার রায় দিয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বারাণসীর জেলা আদালত। এরপর মুসলিমরা হাইকোর্টে দ্বারস্থ হন, কিন্তু এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদের দক্ষিণের ব্যাসকা তহখানা নামে পরিচিত বেসমেন্টে উপাসনার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। ওই ইস্যুতে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি 2,827 জন বন্দীকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবস, ইরানের ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকী এবং পবিত্র শাবান মাসকে সামনে রেখে তিনি আজ এ সম্মতি দেন। প্রতিবছরই এ ধরনের গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে সর্বোচ্চ নেতা কিছু সংখ্যক বন্দীকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের নির্দেশ দেন। এবারও ইরানের স্থানীয় আদালত, ইসলামী বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বহু অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অপরাধীকে ক্ষমা করে দিতে এর আগে বিচার বিভাগের প্রধান সর্বোচ্চ নেতার কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। আগামী 11 ফেব্রুয়ারি রোববার ইরান জুড়ে ইসলামী বিপ্লবের বিজয় দিবস উদযাপন করা হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ 13 বছরের মধ্যে প্রথমবারের মতো তার দেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়ে বলেছে, মঙ্গলবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত হাসান আহমেদ আল শেহি। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হলে অন্যান্য আরব দেশের মতো সংযুক্ত আরব আমিরাত দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছিল। এদিকে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে এবং এতে অন্তত 6 ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে বরাত দিয়ে ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, নিহতদের মধ্যে 2 জন বেসামরিক নারী পুরুষ এবং 1টি শিশু রয়েছে। হামলায় 7 জন আহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি আরও বলেছে, হোমস শহরের হামরা এলাকায় ইসরায়েলি বিমান থেকে ওই হামলা চালানো হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনের ইসরায়েল বিরোধী অবরোধের মোকাবেলায় ইঙ্গোমার্কিন দর্প ফুটু বেলুনের মতো চুপসে পড়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সৈয়দ আব্দুল মালেক হৌসি লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিপ্লবী ইয়েমেনিদের অভিযান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে 3 শয়তান আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের আগ্রাসী তৎপরতা বেড়ে যাওয়া সত্ত্বেও গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো থেকে দেশটিকে বিরত রাখা যাবে না। আব্দুল মালেক হৌসি লোহিত সাগরে মার্কিন শক্তির পরাজয়ের বিষয়টি তুলে ধরে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের মতো মার্কিন জাহাজগুলো এখন অন্য দেশের পতাকা ব্যবহার করে ছদ্মবেশ ধারণের মাধ্যমে সাগরে ইয়েমেনি হামলা থেকে রক্ষার চেষ্টা করছে। এর ফলে লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনের বিপ্লবী জাতির শক্তিমত্তা ফুটে উঠেছে ও এই বিপ্লবী জাতির কার্যকর নিষেধাজ্ঞার কাছে ইঙ্গো মার্কিন ও ইসরায়েলি অপশক্তির পরাজয় ঘটেছে বলে তিনি ইঙ্গিত দেন। হুসি নেতা গতকাল লোহিত সাগরে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি জাহাজের উপর সরাসরি উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের সফল আঘাত হানার ঘটনা তুলে ধরে বলেছেন, পবিত্র কোরআনের বাণী ও ইসলামী ধর্মীয় বিশ্বাসের আলোকেই ইয়েমেনের বিপ্লবীরা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েল নামক 3 শয়তানের বিরুদ্ধে লড়াই করছে, যা ইয়েমেনিদের জন্য গৌরব ও সম্মানের উৎস। হুথি আনসারুল্লাহ নেতা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, লোহিত সাগরের পরিস্থিতি শান্ত করার একমাত্র উপায় হল গাজায় আগ্রাসন বন্ধ করে সেখানে অবাধে খাদ্য ও ওষুধ প্রবেশ করতে দেয়া, তা না হলে আমাদের হামলা বাড়তেই থাকবে। এই হুঁশিয়ারি থেকে বোঝা যাচ্ছে ইয়েমেনের কাছে চাপ সৃষ্টির মতো আরও মাধ্যম রয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা মোটেও কমেনি যেমনটি দাবি করেছে ইঙ্গো মার্কিন কর্মকর্তারা। উল্লেখ, গাজা ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও অমানবিক অবরোধের জবাবে ইয়েমেনের বিপ্লবী আনসারুল্লাহ আন্দোলনের অনুগত সেনারা প্রায় 2 মাস ধরে লোহিত ও আরব সাগর অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনি অবরোধের কারণে ইসরায়েলের ও এই অবৈধ দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষাকারী দেশগুলোর হাজার হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radio tehran 1982@gmail.com। www.bangladeshbangla.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আরও 63 জন। যারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আরও 63 জন। তাদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশ, সেনা সদস্য, পুলিশ সদস্য, ইমিগ্রেশন সদস্য এবং বেসামরিক নাগরিকরাও রয়েছেন। বিজিবি বলছে যারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নতুন করে আরও 63 জন এসেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সহ অন্যান্য বাহিনীর এখন পর্যন্ত 327 সদস্যকে নিরাপদে আশ্রয় নিয়েছে বিজিবি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি।
অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে যদি বর্ডার লাইনের কিছুটা ভিতরে ফায়ার করে, আপনাদের যদি কোনো ধারণা থেকে থাকে, এই মর্টার শেল বা অন্যান্য গোলাবারুদের কিছু কিছু অংশ একটু ডেভিয়েট করে অন্যদিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটুকু যেন জিরোতে চলে যায় সেটাই আমরা নিশ্চিত করার চেষ্টা করছি।
বুধবার সকালে বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আর যে কোনো অবস্থায় হোক না কেন, বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশে উদারতা দেখানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মিয়ানমার ব্যবস্থা করতে নিতে পারছে না, ব্যবস্থা নিচ্ছে না, নিতে পারছে না, সেটার বিচার কি আমরা করব।
বুধবার দুপুরে রাজধানীর বনানী সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আর ভারতের দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখা প্রয়োজন।
ভারতের মান্যবর নিরাপত্তা উপদেষ্টার সাথে আমার মায়ানমার ইস্যু, মায়ানমার রেফিউজি এবং মায়ানমারের বর্তমান পরিস্থিতি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে আমরা একসাথে কাজ করব বলে আমরা আলোচনা করেছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ইরানে ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা।
ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল 10 প্রভাত উপলক্ষে আয়োজিত ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা শীর্ষক ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
স্বৈর শাসক শাহের সর্বশেষ প্রধানমন্ত্রী শাহপুর বাখতিয়ার স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে ইরানের বিপ্লবী জনগণকে ধোঁকা দিতে চেয়েছিল। আয়াতুল্লাহ খোমেনির ঘোষিত অস্থায়ী সরকার গঠন করতে দেয়া হবে না বলে বাখতিয়ার হুমকি দেয়। 1979 সালের 3 ফেব্রুয়ারি অস্থায়ী সরকার গঠনের উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছিলেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। বাখতিয়ারের ওই কথাকে কোনো গুরুত্বই দেয়নি ইরানি জনগণ, কারণ তখন ইরানের অভিসম্বাদিত নেতাই পরিণত হয়েছিল ইমাম খোমেনি। দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভ ও ধর্মঘটের ফলে অচল হয়ে পড়েছিল শাহের সরকার এবং সেনাবাহিনীতে দেখা দেয় ভাঙন। সেনানিবাসগুলো থেকে নানা সেনা ইউনিট দলে দলে বিপ্লবীদের কাতারে যোগ দিচ্ছিল এবং পদে ত্যাগ করছিলেন সরকারি কর্মকর্তারা।
ইরানে ইসলামী বিপ্লবের একটি অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশটির অর্থনৈতিক ও সামাজিক খাত সহ জনকল্যাণ ও উন্নয়নের সব খাতগুলোকে যথাসম্ভব উন্নত করা এবং জনগণের জীবনমানের উন্নয়ন সহ সার্বিক ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায়বিচার ও ভারসাম্য প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অনেকাংশেই অর্জন করতে সক্ষম হয়েছে ইসলামী বিপ্লব পরবর্তী ইরান। আজ আমরা নানা ক্ষেত্রে শাহের শাসনামল ও বিপ্লব পরবর্তী ইরানের অগ্রগতির তুলনামূলক কিছু চিত্র বা পরিসংখ্যান তুলে ধরব। শিল্পখাতে বর্তমানে বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 19তম। শাহের স্বৈরশাসনের যুগে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল 64তম। সামরিক শক্তির দিক থেকে বর্তমানে বিশ্বের ইরান ষষ্ঠ অবস্থানে রয়েছে। শাহের আমলে ইরান ছিল এক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ে এবং সে যুগে ইরানের সামরিক শক্তি ছিল পুরোপুরি মার্কিন সরকারের সহায়তার উপর নির্ভরশীল।
চিকিৎসা খাতে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 10। অন্যদিকে শাহের আমলে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল 43তম। কৃষি খাতে বর্তমান ইরানের অবস্থান বিশ্বে 10ম এবং এক্ষেত্রে শাহী যুগের ইরানের অবস্থান ছিল 30তম। ক্রীড়াক্ষেত্রে বিশ্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 13তম এবং শাহী আমলে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল 70তম। এরোস্পেস বা সামরিক বেসামরিক বিমান শিল্প, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ সংক্রান্ত প্রযুক্তিতে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 8ম এবং এক্ষেত্রে শাহানশাহী ইরানের অবস্থান ছিল 0। বর্তমান ইরানের শিক্ষিতের হার 97%, বিপ্লবের আগে তা ছিল 70%-এরও কম।
ন্যানো প্রযুক্তি খাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 3য় এবং শাহী ইরানের অবস্থান ছিল এক্ষেত্রে 0। সাবমেরিন বা ডুবোজাহাজ শিল্পে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 6ষ্ঠ এবং এক্ষেত্রে শাহী ইরানের কোনো অবস্থানই ছিল না, বরং সে সময়ে এ খাতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। আবিষ্কার ও উদ্ভাবনের ক্ষেত্রে বর্তমান বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 2য় এবং শাহী ইরানের অবস্থান ছিল 95তম স্থানে। জ্ঞান ও উৎপাদন খাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বর্তমান বিশ্বে 4র্থ এবং এক্ষেত্রে শাহী ইরানের কোনো উল্লেখযোগ্য অবস্থানই ছিল না।
8 কোটি জনসংখ্যা অধ্যুষিত বর্তমান ইরানের 74% মানুষ শহরে এবং 26% মানুষ গ্রামে বাস করে। বর্তমানে শহরের মতো গ্রামের মানুষও সকল মৌলিক নাগরিক সুবিধাদি ভোগ করছে। স্বল্প আয়ের জনগণ কম খরচে ও ঋণ সুবিধা পেয়ে বাড়ির মালিক হচ্ছে। বিপ্লবীর পরপরই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, স্কুল কলেজ ও হাসপাতাল ক্লিনিক প্রতিষ্ঠা করে তাৎক্ষণিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। এখন ইরানের গ্রামের মানুষও স্বাস্থ্য বীমার অধিকারী। ইরানের গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 55,000, বিপ্লবের আগে ছিল 22,246টি। গত 4 দশকে ডে নাইট স্কুল 9টি থেকে বেড়ে হয়েছে 1,387টি। শাহ সরকারের আমলে গ্রামে খেলার মাঠ ছিল মাত্র 12টি, বর্তমানে 2,182টি। ইসলামী বিপ্লবের আগে গ্রামে পাকা রাস্তা ছিল মাত্র 200 কিলোমিটার, বর্তমানে তা বেড়ে হয়েছে 1,03,000 কিলোমিটার। আধা পাকা রাস্তা ছিল 8,200 কিলোমিটার আর এখন 1,29,000 কিলোমিটার।
ইসলামী বিপ্লবের আগে ইরানের গ্রামাঞ্চলের জন্য কোনো ফায়ার সার্ভিস কেন্দ্র ছিল না। বর্তমানে 380টি গ্রামে ফায়ার সার্ভিস সেবা চালু আছে। সে সময় ইরানের 312টি গ্রামে টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল। বর্তমানে ইরানের 5,312টি গ্রামের মানুষ টেলিফোন ব্যবহার করে। দেশটিতে গত 40 বছরে 33,500 পল্লী উন্নয়ন পরিষদ গড়ে তোলা হয়েছে। রেজা শাহ আমলে ইরানের পল্লী অঞ্চলের জন্য চিকিৎসক ছিলেন
1,382 জন, বর্তমানে তা বেড়ে হয়েছে 5,353 জনে। এভাবে প্রায় সকল ক্ষেত্রে ইরানের গ্রামীণ জীবনে ব্যাপক উন্নয়ন ঘটেছে। ইরানের নারী সমাজও ইসলামী বিপ্লবের পর অনেক অগ্রসর ও উন্নত অবস্থায় পৌঁছেছে। ইরানের নারী সমাজে এখন উচ্চশিক্ষিতের সংখ্যা ব্যাপক এবং তাদের কেউ কেউ ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত ও মন্ত্রী পর্যায়ে দায়িত্ব পালন করছেন। ইরানের নারীরা এখন সশস্ত্র বাহিনী ও পুলিশে উচ্চ পর্যায়ে রয়েছে এবং ইরানের নারী পাইলটও রয়েছে একাধিক।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরও কথা বলব আগামী আসরগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 7ই ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে টেস্ট কেস হিসেবে থাকবে বাংলাদেশ। প্রথম আলো। আবারও বাংলাদেশে ঢুকেছে মিয়ানমারের 63 বিজিবির সদস্য। ইত্তেফাক। নোয়াখালীতে মা মেয়েকে ধর্ষণের আগে চুরির নাটক সাজেন আওয়ামী লীগ নেতা মানব জমিন। 75-এর পরে এবার সবচেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। শেখ হাসিনা, ডেইলি স্টার বাংলা। শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন, বলেছে বিএনপি যুগান্তর। কলকাতা শিরোনাম। অখিলেশ বলেছিলেন 7 বিজেপি দিচ্ছে 5, তবুও ইন্ডিয়ায় ভাঙন ধরিয়ে এনডিএতে কেন জয়ন্ত, আনন্দবাজার পত্রিকা। আর সংবাদ প্রতিদিন লিখেছে রাহুলের ন্যায়যাত্রার মাঝে ফের ইন্ডিয়া জোটে ভাঙন। এক দেশ এক ভোট, অগণতান্ত্রিক সংবিধানের বিরোধী কবিন্দ কমিটিতে বলল CPIM গণশক্তি। রাষ্ট্রপতি শাসনের চেষ্টা করছে মোদী সরকার, অভিযোগ তৃণমূলের আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। প্রথম আলো ও ইত্তেফাকের খবরের শিরোনাম, অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, বলেছেন বিজিবি মহাপরিচালক। প্রথম আলোর এই শিরোনামের গুরুত্বপূর্ণ খবরে লেখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি তৎপর রয়েছে। সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিজিবি। পরিস্থিতি যাই হোক না কেন, অবৈধভাবে আর একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।
আজ বুধবার বেলা 11:30টার দিকে বান্দরবনের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এর আগে বিজেপি মহাপরিচালক নাইক্ষংছড়ি উপজেলার তুমরু ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও 63 সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছেন। আজ বুধবার বেলা 1:30টার দিকে তাদের নিরস্ত্র করে টেকনাফের হোয়াইকং এলাকায় বিজিবির সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। এর আগে দুপুরে টেকনাফের হোয়াইকং সীমান্ত দিয়ে তারা দেশে ঢুকে পড়েন। এ নিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের মোট 327 সদস্য আজ পর্যন্ত দেশে ঢুকেছেন।
শেখ হাসিনার সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন বলেছে বিএনপি। এই শিরোনামের খবরে যুগান্তর লিখেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং তাদের পতন সময়ের ব্যাপার মাত্র, এমন মন্তব্য করে বিএনপি বলেছে, ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থে অবৈধ অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধা দিয়ে আদায় করেছে ভারত, চীন ও রাশিয়ার সমর্থন। বিশেষত নতজানু পররাষ্ট্রনীতি, অসম দ্বিপক্ষীয় বাণিজ্য, নামমাত্র মূল্যে ট্রানজিট সুবিধা, পানি সমস্যার সমাধানহীনতা, গোপন আদানি চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী অজস্র প্রকল্প বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ ও আন্তর্জাতিক লবিং, যার প্রমাণস্বরূপ শেখ হাসিনা নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এবং ওবায়দুল কাদের দাবি করেছেন, 7 জানুয়ারির নির্বাচনের সময় ভারতই আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল।
মানবজমিনের খবর। নোয়াখালীতে মা মেয়েকে ধর্ষণের আগে চুরির নাটক সাজান আওয়ামী লীগ নেতা। বিস্তারিত খবরে লেখা হচ্ছে, গত সোমবার দিবাগত রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণের জন্য বাড়িতে ঢোকার আগে চুরির নাটক সাজিয়েছিলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বার। সে অনুযায়ী তৃতীয় আরেকজনকে দিয়ে সিঁত কেটে বসত ঘরে ঢোকে মা ও মেয়েকে ধর্ষণ করেন। এর আগে বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে সফল না হয়ে সহযোগী হারুনের মাধ্যমে চুরির নাটক সাজানো হয়। ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। বুধবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত 3 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অপরজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। রাহুলের ন্যায়যাত্রার মাঝে ফের ইন্ডিয়া জোটে ভাঙন, এটি দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ফের জট ইন্ডিয়া জোটে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশের আগেই সে রাজ্যের RLD এবার জোট থেকে মুখ ফেরানোর ইঙ্গিত দিল। সব ঠিকঠাক থাকলে NDA-তে যোগ দিতে চলেছে রাষ্ট্রীয় লোকদল। ইতিমধ্যেই নাকি বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন RLD সুপ্রিমো। গেরুয়া শিবিরের তরফে 4টি আসন RLD-কে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই RLD-র বিজেপি তথা NDA জোটে সামিল হওয়ার জল্পনা জোরালো হয়েছে। খবরটিতে আরও লেখা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি নাকি এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে RLD।
সংবাদ প্রতিদিনের অন্য খবরে লেখা হয়েছে, লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে রাজনৈতিক নাটক অব্যাহত। সে রাজ্যে বিজেপির হাত ধরতে চলেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র, নবনির্মাণ সেনা এবং MNS, এমনই গুঞ্জন। মঙ্গলবারই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বাসভবনে যান রাজের দলের নেতারা। শোনা যাচ্ছে আসন সমঝোতা নিয়ে জোর আলোচনা হয়েছে সেখানে। সব মিলিয়ে চাঞ্চল্য মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে এবছরই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন।
শাসনের চেষ্টা করছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, এক দেশ এক নির্বাচন চালু করার মধ্য দিয়ে দেশে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন সরকার গঠনের গোপন চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠকের পর জানালো তৃণমূল। একসঙ্গে নির্বাচন করা নিয়ে আগেই চিঠি লিখে আপত্তির কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লিতে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠকে এক দেশ এক নির্বাচন নিয়ে আপত্তি জানালেন দলের 2 প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি। তৃণমূলের তরফে দল বিরোধী আইন আরও শক্তিশালী করার দাবি জানানো হয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তায় অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, শ্রোতা বন্ধুরে, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা ধারাবাহিকভাবে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় প্যারেন্টিং নিয়ে আলোচনা করছি। আজ আলোচনার চতুর্থ পর্বে যাচ্ছি। আমাদের সঙ্গে আজও অতিথি হিসেবে আছেন আপনাদের সুপরিচিত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তাজুল ইসলাম। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তৃতীয় পর্বের শেষ দিকে বলেছিলেন সন্তানকে বকাঝকা করা যাবে না, মারধর তো নয়, তাহলে কিভাবে সন্তানকে সংশোধন করা যাবে?
আসলে উপদেশ দিয়ে বা বকাঝকা দিয়ে শিশুকে সংশোধন করা যায় না, যার ফলে ওই যে মা বাবার বা আশেপাশের লোকদের মনোযোগ, অ্যাটেনশন এবং তাদের ভালোবাসা এবং মমত্ব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সন্তানদের জন্য, যে আপনারা এটাকে পুঁজি করবেন। এখন থেকে এমনি এমনি ভালোবাসা দিয়ে দিবেন না। ভালোবাসা পেতে হলে, মা বাবার স্নেহ পেতে হলে তোমাকেও কিছু করতে হবে। এক মা বলতেছে যে মায়া লাগে, ইয়ে লাগে। আমি বলছি ওই সময় জন্য একটু কষ্ট করে নির্দয় হতে হবে, তার ভালোর জন্যই আপনাকে একটু ওই সময় এই মমতা বন্ধ করে দিয়ে তাকে সম্পূর্ণ আলাদা করে দিবেন। দেখবেন যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের মনোযোগ পাওয়ার জন্য সে কিছুক্ষণ পরে আবার বিষণ্ণ মনে আবার সে আপনার কাছে চলে আসবে, শরীর হয়তো হতে পারে। তখন আপনি আবার তাকে আদর দিবেন, স্নেহ করবেন এবং তার আবদারগুলি আপনার পূরণ করবেন। প্রতিদিনই কিন্তু এরকম ঘটে থাকবে যে একটু অনুশোচনা করে আবার ফিরে আসলো, এর মানে এই নয় যে কালকে আবার সে এরকম করবে না, কারণ সবাইকে একদিন যাবে না। অর্থাৎ দিনের পর দিন এই সিস্টেমটা বজায় রাখতে হবে। যখনই এরকম করবে, প্রতিদিনই প্রতিবারই তাকে খারাপ আচরণের জন্য ওই মুহূর্তে যেটা তাকে আলাদা করে ফেলবেন, তাকে সুযোগ সুবিধা ভালোবাসা এবং সবকিছুকে আলাদা রাখবেন। বকাঝকা মারধরের পরিবর্তে এটি হচ্ছে সফট পানিশমেন্ট, এবং সে ধীরে ধীরে পরিবারের লোকদের ভালোবাসা পাওয়ার জন্যই এবং তার নিজের যে সুযোগ সুবিধা সব বাদ হয়ে গেল সেগুলি আবার পুনরুদ্ধার করার জন্যই সে নিজের আচরণ বদলাইতে বাধ্য হবে, এবং এটা একটা লম্বা দীর্ঘস্থায়ী ব্যাপার।
ডাক্তার তাজুল ইসলাম, সন্তান প্রতিপালন বা প্যারেন্টিং এর ক্ষেত্রে সন্তানের মানসিক বৈকল্য সৃষ্টি হলে করণীয় সম্পর্কে আপনি চমৎকারভাবে বললেন। তো অধ্যাপক তাজুল ইসলাম, ধরুন কোনো সন্তান একাকিত্বে ভুগছে, তাছাড়া সেই সন্তান বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি?
এই ধরনের ব্যাপারে আমাদের কাছে আছে, আমরা যেটা করি প্রথমত যে হালকা কিছু ওষুধপত্র দিতে হয়, এটা কি সেটা আমরা দিব, কিন্তু মূলত যেটা করি সেটা হচ্ছে কাউন্সিলিং, প্রফেশনাল কাউন্সিলিং আসতে হবে, বিশেষ করে ওই সন্তানদের যে তাদের আবেগের নিয়ন্ত্রণ, তাদের আচরণ নিয়ন্ত্রণ এবং তাদেরকে ইতিবাচক জীবন দৃষ্টি তৈরি করে দেওয়া একটা প্রধান ভূমিকা আমাদের থাকে। এখন আপনি যেটা বললেন যে ডিভাইসের প্রতি যে আকর্ষণ, এখন আমি তো এবারেই একটা বইবাই করতেছি সোশ্যাল মিডিয়া আসক্তি নিরাময় করণীয়। আমি এর আগে দুইটা বই লিখছি মাদকাসক্তির উপর। মাদকের আসক্তি তো খুবই বড় ধরনের আসক্তি, কিন্তু মাদক তো আর সবাই খায় না, কিন্তু মাদকের আসক্তি ঘরে ঘরে থাকে না, কিন্তু এখন এই যে সোশ্যাল মিডিয়ার যে আসক্তি এটা কিন্তু ঘরে ঘরেই আছে, এবং যে মা বাবা আসক্তি তারা নিজেরাই আসক্তির মধ্যে থাকে। আমরা সবাই কিন্তু এখন একই রুমে থেকে এক একজন এক এক রকমের মানে ডিভাইসের মধ্যে ডুবে থাকি, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া আসক্তিটা একেবারে প্রতিটি পরিবারে এটা বিস্তৃত হয়ে গেছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসরে সন্তানের লালন পালন সম্পর্কে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়া সন্তানকে ওই জায়গা থেকে সরিয়ে আনার জন্য আপনি কি পরামর্শ দেবেন?
আপনার শিশুকে এই আসক্তি থেকে বিরত রাখতে হলে নিজেদের দিকেও তাকাতে হবে। শিশুরা তো আমাদের দেখে দেখেই শিখছে, তারা তো আমরা এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সেখান থেকেই তো তারা এটা শিখছে এবং তারা আরো বেশি অনেক বেশি তো টেকনোলজিতে থাকা, তারা তো খুব অ্যাডভান্স, তারা আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি বা অন্যান্য গুজিকে ব্যবহার করে এবং ভিডিও গেম টিম করে গিয়ে তারা অনেক খারাপ জগতে চলে যায়, অনেক রকমের ঝুঁকিপূর্ণ অবস্থা চলে যায়। অতএব সেটা নিয়ন্ত্রণে প্রথমে নিজেদের সচেতন হতে হবে যে আমরা এই যে সময়টা, আমি তো একটা পুরো বই লিখছি, এটাকে লিখতেছি, আমরা এটা ব্যবহার করে দিই। দুইটা বই আসতেছে, একটা হচ্ছে উন্নত মন, উন্নত জীবন, প্রশান্ত মন, এটা হলো
আত্মমোটিভেশন ধরনের।
এটা হচ্ছে বইয়ের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া আসক্তি নিরাময় করণীয় এবং ধরন কারণ লক্ষণ প্রতিকার প্রতিরোধ সব ব্যাপারে থাকবে। যেটা আমাদের করতে হবে সেটা ওই যে বললাম যে মাদক পরিত্যাগ করা যেমন কঠিন, এটা তত কঠিন না হলেও ওই প্রক্রিয়া কিন্তু একই রকম, অর্থাৎ এটা ত্যাগ করতে গেলে অনেক সমস্যা হয় এবং ত্যাগ করা সহজে করতে চায় না, কেউ করতে চায় বা পারে না। তো সেই জন্যই একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে এখান থেকে দূরে নিয়ে আসতে হবে, তাদেরকে একটা চিঠি দিতে হবে এই সময়ের ভিতর এতটুকু সকালে দুপুরে এতক্ষণ এতক্ষণ, অর্থাৎ অবাধিত ভাবে তারা ব্যবহার করবে না। দ্বিতীয়ত হচ্ছে খোলামেলা ভাবে নিজেরা একসঙ্গে এটা ব্যবহার করতে হবে, তারা যেন আলাদা গোপনে লুকে লুকিয়ে কি কি করে এটা যাতে না হয়, কারণ ওপেনলি যদি করা হয় চোখের সামনে যদি মা বাবাও করে সেও করে তো আমরা জানতে সুবিধা হবে যে খারাপ কিছুকে তারা অংশগ্রহণ করতেছে কিনা বা সেটা দূর থাকতেছে কিনা।
জি ডাক্তার তাজুল ইসলাম, আজকের আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি, তো সোশ্যাল মিডিয়ায় আসক্তি থেকে সন্তানকে দূরে সরিয়ে আনার জন্য করণীয় সম্পর্কে আপনি বলছিলেন, এ সম্পর্কে আপনি আর কি বলবেন?
তাদেরকে এর অল্টারনেটিভ দিতে হবে, তারা তো আসলে এখন খেলাধুলার দিকে যাচ্ছে না, তারা তো এখন গল্প গুজব আড্ডা মারতে পারতেছে, তারা তো এখন কি জানি কয় তাদের তো নাই খেলাধুলার জায়গা, না আছে বিনোদনের জায়গা, এবং আগের মতন আড্ডাও নাই। আড্ডা যেটা আমরা বলতাম যে একসঙ্গে বসে বসে আমরা আগে যেভাবে দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, এরা মতাম, এখন তো তারা একত্র ফেলল, সেখানেও বসে বসে এই বিভিন্ন ডিভাইস নিয়েই তারা বসে থাকে। অর্থাৎ এখন তাদেরকে একটা বিকল্প কাজ দিতে হবে, যে এই কারণে পড়াশোনার সময় কমে যায়, এখন এটা কমিয়েই না পড়াশোনার সময়টা একটু বাড়িয়ে দিতে হবে, একটু বিনোদনের সময়টা, বিনোদন মানে সুস্থ বিনোদনের সময়টা একটু বাড়িয়ে দিতে হবে, বিশেষ করে সামাজিক মিথস্ক্রিয়া বেশি ইয়ে করতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষের সঙ্গে ঘোরাঘুরি, ভ্রমণ, বেড়ানো এগুলি করতে হবে। অর্থাৎ আবার ওই আমাদেরকে বাস্তব জীবনে তাদেরকে নিয়ে আসতে হবে, আমরা এখন নিজেরাই এবং শিশুরাও বাস্তব জগতে চলে গেছি, আমরা বাস্তব জগতে থেকেও আমরা পড়া বাস্তবে চলে গেছি, এখন সেখান থেকে নেমে এসে বাস্তব জীবনের ভার্চুয়াল রিয়েলিটি থেকে রিয়েল রিয়েলিটিতে আসতে হবে, আনাইতে হবে। সেটা এই যে আস্তে আস্তে ওইগুলি সময় কমিয়ে আনা এবং ওগুলি কন্টেন্ট গুলিকে পরিবর্তন করা এবং ধীরে ধীরে এর পরিবর্তন তাকে পড়াশোনার দিকে, তাদের অন্যান্য কাজের দিকে, তাকে অন্যান্য ব্যায়াম খেলাধুলা অন্যান্য বিনোদন এবং সামাজিক যোগাযোগ এবং ভ্রমণ ইত্যাদি বিভিন্ন গঠনমূলক আর সৃজনমূলক কাজ
করতে হবে। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, প্যারেন্টিং নিয়ে আলোচনার চতুর্থ পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার গুরুত্বপূর্ণ আলোচনার আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা করছি। সবাই ভালো সুস্থ থাকুন।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো ইসরায়েলি বন্দি মুক্তি পাবে না, হামাসের স্পষ্ট ঘোষণা। গাজায় এ পর্যন্ত মারা গেছে 32 বন্দি। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতি সমর্থন ঘোষণা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং তাদের পতন সময়ের ব্যাপার, গয়েশ্বর রায়ের মন্তব্য। জ্ঞানব্যাপী মসজিদ ইস্যুতে জমিয়তে উলামার ধর্ণা অবস্থান, অংশ নিতে মুসলিমদের প্রতি মৌলানা সিদ্দিকুল্লার আহ্বান। এবারে আরও কিছু খবর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অপারেশনস ডিভিশনের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফারুশান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থ বিপদাপন্ন করলে ইহুদিবাদী ইসরায়েল বিনা জবাবে পার পাবে না। তিনি বলেন, ইসরায়েলের জানা উচিত যে আমরা শত্রুদের সাথে প্রতিদিনের ভিত্তিতে হিসাব নিকাশ সম্পন্ন করি। ইসরায়েল ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো কাজ করার সাহস দেখাক না কেন, তার কোনোটির জবাব দিতে আমরা বাদ দেব না। আইআরজিসির কমান্ডার বলেন, ইরান হচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং ইরানের এই শক্তির ভিত্তিতে আঞ্চলিক ও রাজনৈতিক হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গেছে। তিনি আরও বলেন, আগে যেভাবে আমেরিকা ইসরায়েলকে রক্ষা করেছে এখন তারা আর সেভাবে সক্ষম নয়। সে কারণে ইসরায়েল যুদ্ধের মধ্যে যুদ্ধ শুরু করার কৌশল নিয়েছে। ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র হিসেবে ইসরায়েল এই কৌশল নিয়েছে, কিন্তু তারা তাতে সফল হবে না। আমেরিকার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল আপিল আদালত বলেছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে সংঘটিত ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তি পাবে না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে, তিনি যেহেতু 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিল দাঙ্গার সময় প্রেসিডেন্ট ছিলেন, ফলে ওই ঘটনায় তার বিরুদ্ধে যে বিচার চলছে তা থেকে তিনি দায়মুক্তি পাবেন। তার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ক্যাপিটাল হিলে ট্রাম্পের অনুসারীদের হামলার এই মামলা অন্য এক ফেডারেল আদালত অনির্দিষ্টকালের জন্য আগেই স্থগিত করেছে, ফলে 4 মার্চ ওয়াশিংটন ডিসিতে এই মামলার যে বিচার কাজ হওয়ার কথা ছিল সেই তারিখ আপাতত ফেডারেল কোর্টের ক্যালেন্ডার থেকে মুছে ফেলা হয়েছে। তবে ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতেই হবে, কিন্তু কবে তা শুরু হবে তা নিশ্চিত নয়। বিচারক প্যানেলে যে 3 বিচারক ছিলেন তাদের 2 প্রেসিডেন্ট জো বাইডেনের সময় নিয়োগ পেয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা।